আমরা জানি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গতকালকে শুক্রবারেই সাংবাদিকদের বলেছেন যে পরবর্তী দফার যে বাণিজ্য আলোচনা হওয়ার কথা ছিল চীনের সঙ্গে, সেটা হয়তো নাও হতে পারে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনি অনড় অবস্থানে রয়েছেন, চীন তাদের নিজেদের অবস্থানে রয়েছে, এবং এই যে বাণিজ্য লড়াই এটা লাগাতার চলছে। তো এটা বড় বড় অর্থনীতির দেশগুলো তো বটেই, বাংলাদেশের মতন ছোট অর্থনীতির দেশ, তাদের সব কিছুর মধ্যে একটা সীমাবদ্ধতা আছে, তাদের অর্থনীতির পরিধিও যেমন একটা সীমিত মাত্রার মধ্যে অবস্থিত, ঠিক তেমনিভাবে তাদের ম্যানিপুলেট করার মতন ক্ষমতাও সীমিত। তো তাদের কি ধরনের অসুবিধে হচ্ছে বা হতে পারে বলে আপনি মনে করেন?
আপনি যেটা বলেছেন যে পৃথিবীর সবচেয়ে দুটো গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী অর্থনীতি যখন এক ধরনের বাণিজ্য যুদ্ধে লিপ্ত হয়, তখন কিন্তু পৃথিবীর অন্যান্য দেশও, শুধুমাত্র কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর কাতারে রয়েছে তারা না, শুধু উন্নত দেশগুলোতেও কিন্তু এইটার একটা প্রভাব পড়বে। এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে বড় দেশগুলো শতকরা 1% থেকে 2% পর্যন্ত কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং বাংলাদেশেও, যেহেতু বাংলাদেশ যুক্তরাষ্ট্রেও তার পণ্য রপ্তানি করে এবং চীনেও তার পণ্য রপ্তানি করে, তো সুতরাং বাংলাদেশের এর উপরেও এটার প্রভাব পড়বে। এখন এই প্রভাব পড়ার দুটো দিক রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে বাংলাদেশ হয়তো কিছুটা লাভবান হতে পারে, কারণ বাংলাদেশ যেমন, যদি যুক্তরাষ্ট্রের কথাই ধরি, তাহলে আমরা দেখব যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্যস্থল স্থান হচ্ছে যুক্তরাষ্ট্র। এবং যখন প্রথম এই যুক্তরাষ্ট্র চীনের সাথে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করে, তারপর থেকে আমরা দেখেছি যে কিছুটা বাংলাদেশের পণ্য, বিশেষ করে তৈরি পোশাক শিল্প রপ্তানি সেখানে বেড়েছে। আবার অন্যদিকে আপনি দেখবেন যে বাংলাদেশ আবার চীন থেকে বিভিন্ন পণ্য আমদানি, সবচেয়ে বেশি পণ্য আমদানি করে থাকে। চীনের উপর যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ বা শুল্ক আরোপ হচ্ছে, তখন যেহেতু বাংলাদেশও যুক্তরাষ্ট্রে রপ্তানি করে যে সমস্ত পণ্য চীনও রপ্তানি করে থাকে, সেই ক্ষেত্রে একটা সুবিধা যেটা আমি বললাম যে তৈরি পোশাক শিল্প। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যুক্তরাষ্ট্রের বাজারে শতকরা প্রায় 15% শুল্ক দিয়ে প্রবেশ করে, সুতরাং সেখানে শুল্কের দিক থেকে কোনো ধরনের সুবিধা পাওয়া যাবে না, কিন্তু যেটা হচ্ছে যে আপনার ভলিউমের দিক থেকে বাড়তে পারে সেটা। তবে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে শুধুমাত্র সুবিধা সুযোগটা বাড়লেই আমরা যে সেই সুযোগের সবটুকু নিতে পারবো সেটাও কিন্তু নয়। এখানে কিন্তু আমাদের যে, যেটাকে আমরা বলি যে সরবরাহজনিত সীমাবদ্ধতা বা সাপ্লাই কনস্ট্রেন্ট, সেগুলো কিন্তু রয়েছে। সেগুলো কি কি? যেমন ধরেন আপনার অবকাঠামোগত সীমাবদ্ধতা, অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য করার সীমাবদ্ধতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাব ইত্যাদি বিষয়গুলি কিন্তু, যে সমস্ত বিষয় স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশের জন্য বিদ্যমান থাকে সেগুলো আমাদের রয়েছে। তো সেই দিক থেকে সুযোগ পেলেও কিন্তু আমরা সেই ঘাট, সেই যে সুযোগটা, ভ্যাকিউমটা তৈরি যেটা হয়েছে, পুরোপুরি সেই সুযোগটা আমরা নিতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদেরকে, আমাদের উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি যেটা বলি সেটা, এবং এফিশিয়েন্সি, দক্ষতা না বাড়াই। কারণ বাংলাদেশ তো সাধারণত যে তৈরি পোশাক শিল্পটা রপ্তানি করে থাকে সেটা কিন্তু আপনার যে লোয়ার এন্ড জন্য, আবার চীন কিন্তু বেশ আপার এন্ড মার্কেটে কাজ করে। তো সুতরাং আমরা যদি সেইখানে লক্ষ্য করতে চাই, সেই বাজারটাকে ধরতে চাই, তাহলে আমাদের অবশ্যই সক্ষমতাটা বাড়াতে হবে।
আমরা বেশ কিছুদিন যাবতই দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যেকার এই বাণিজ্য বিরোধের কারণে শেয়ার বাজারগুলো, অস্ট্রেলিয়া বলেন, চীন বলেন, সাংহাই হংকং বলেন, বা এদিকে ফ্র্যাঙ্কফার্ট, লন্ডন, নিউ ইয়র্ক, সব জায়গাতেই শেয়ার বাজারগুলো বেশ টালমাটাল অবস্থার মধ্যে চলছে। এবং আমাদের মতন সাধারণ মানুষ যারা, তারা যা কিছু সঞ্চয় এখানে ওখানে রেখেছেন সেগুলো নিয়ে বেশ একটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন। তো এরকম একটা পরিস্থিতি গত সপ্তাহে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যেকার বাণিজ্য আলোচনায় ভেঙে যায়, তাতে করেও মানুষজন আশাহত হয়েছে। তো এই রকম একটা পরিস্থিতিতে মানুষকে কি আশার আলো আমরা দেখাতে পারি?
হ্যাঁ, দেখেন, এইরকম পরিস্থিতিতে খুব একটা আশার আলো দেখানোর সুযোগ নেই, কারণ আপনাকে মনে রাখতে হবে যে এখন আমরা 2019 সালে যখন বসবাস করছি তখন কিন্তু বিশ্বের অর্থনীতিগুলো একে অপরের সাথে খুবই সংযুক্ত হয়ে গেছে, নির্ভরশীল হয়ে গেছে, যেটাকে আমরা ইংরেজিতে বলা যায় ইন্টিগ্রেটেড হয়েছে। সুতরাং একটা অর্থনীতির যে ধরনের যদি ধাক্কা আসে সেটা অন্য জায়গায় গিয়ে ধাক্কা খায়। কারণ যেটা বললাম যে বিশ্ব বাণিজ্যের যে উদারীকরণ এবং বাজার ব্যবস্থা, বাজার মুখী অর্থনৈতিক ব্যবস্থার কারণে অর্থনীতিগুলি একে অপরের সাথে সংশ্লিষ্ট। সুতরাং এখানে এই যে বাণিজ্য যুদ্ধটা চলছে, এটা কিন্তু দুই দেশের জন্যই একটা লুজিং, অথবা দুই দেশের জন্যই একটা রিস্কি প্রক্রিয়া বলবো, এবং এই প্রক্রিয়াটার ফলাফল অন্য দেশের উপর যে পড়বে, এখানে কোনো ধরনের আপনার আশার আলো তেমন দেখার কোনো সুযোগ নেই। তবে যেটা আমি আগে বলছিলাম যে কিছু কিছু অর্থনীতি সুযোগ নিতে পারে, আমি আগের আমার আগের উত্তরে রেশ ধরে বলতে পারি যে যেমন ধরেন চীনও তো এখানে যুক্তরাষ্ট্র যদি সেখানে শুল্ক প্রয়োগ করে, বাড়তি শুল্ক প্রয়োগ করে, চীনও সেখানে রিটালিয়েট করছে। তো এখন চীন আবার কিছু ধরেন তার সেফ গার্ডিং পলিসি কিছু নিবে, সেগুলো কি, সেগুলো ধরেন মনে করেন যে তাদের কিছু কোম্পানি তারা অন্য দেশে স্থানান্তর করতে পারে উন্নয়নশীল দেশগুলোতে যেখানে যুক্তরাষ্ট্রে এরকম বাড়তি শুল্ক নেই। তো তারা চীন তখন ওই দেশে যেটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ সেটা নিয়ে যাবে। সেখানে দক্ষিণ এশিয়ার দেশগুলো হতে পারে, বাংলাদেশ, সেখানে শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া রয়েছে, সে সমস্ত দেশ হতে পারে, কিংবা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, সেখানে মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই সমস্ত দেশগুলিও রয়েছে, সেখানে তার এফডিআই নিয়ে আসতে পারে। কিন্তু এখানে ডিপেন্ড করবে যে কোথায় এফডিআইটা যাবে। এফডিআই যাওয়ার জন্য যেটা আমি আগে বলেছি যে অবকাঠামোগত প্রতিবন্ধকতাটা এবং দেশের ভিতরে প্রাতিষ্ঠানিক সক্ষমতাটা এবং সুশাসনজনিত কিছু কিছু সূচক রয়েছে দেশের রাজনৈতিক অবস্থা, এই সমস্ত বিষয় কিন্তু আপনার বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা সেই সুযোগটা, কিংবা যে কোনো দেশ যদি সেই সুযোগটা নিতে চায়, তাহলে তাকে এই জিনিসগুলো নিশ্চিত করতে হবে। আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে যেটা বললাম যে তৈরি পোশাক শিল্পের কথা, এইখানে কিন্তু আমাদের বাংলাদেশের আরো প্রতিযোগী দেশ রয়েছে, ভিয়েতনাম এখানে রয়েছে, এবং ভিয়েতনাম যেহেতু তাদের স্কেল অব অপারেশন কিংবা উৎপাদন যে সক্ষমতাটা, উৎপাদনের ভলিউম, সেই সমস্ত বিষয় যেহেতু বাংলাদেশের চাইতে একটু বেশি, সুতরাং ভিয়েতনাম এখানে বেশি লাভবান হবে। সুতরাং এখানে দেখেন, মানে কিছু কিছু বিচ্ছিন্ন ভাবে কিছু কিছু সুযোগ অন্যান্য দেশের জন্য তৈরি হবে, কিন্তু সামগ্রিকভাবে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা থেকে, বিশ্ব বাণিজ্যের যে ফলে এবং প্রত্যেকটা দেশের সাথে অন্যান্য দেশের বাণিজ্য সুবিধার ফলে যেই যেই লাভটা আসতো কিংবা যেই সুযোগটা সৃষ্টি হয়েছিল সাধারণ মানুষের জন্য, ব্যক্তি খাতের জন্য, সরকারগুলোর জন্য, সেই সুযোগটা কিন্তু তেমন একটা থাকবে না, এবং এটার প্রতিঘাতটা প্রত্যেকটা দেশকেই দেশের উপরে এসে লাগবে।
আপনি যেমনটি কিনা বলছিলেন বাংলাদেশের কথা, বাংলাদেশের অর্থনীতি তুলনামূলকভাবে যেহেতু ছোট, সেক্ষেত্রে বাংলাদেশের ঝুঁকিও অনেক কম। একই রকমভাবে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশাল অর্থনীতি, এবং তার একটা বিশাল অংশ জুড়ে রয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি নির্ভর অর্থনীতি। যুক্তরাষ্ট্রের কৃষিজীবীরা শত শত কোটি ডলারের ব্যাপারে ঝুঁকির মুখে পড়ছেন বলে মনে করছেন, বিশেষ করে যখন ইউয়ান নিয়ে যখন চীন ম্যানিপুলেট করছে, যেমন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায়। তো এই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কৃষিজীবীরা আরো কতখানি ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারেন বলে আপনার ধারণা?
আমার কাছে মনে হচ্ছে যে এটা তো পুরো একটা আপনার সাপ্লাই চেইন ডিস্টর্টেড, অর্থাৎ যে সরবরাহ যে চেইন একটা কৃষি পণ্য তৈরি এবং সেটা বাজারজাতকরণ রপ্তানিকরণ পুরো একটা সাপ্লাই চেইন এখানে ডিসরাপশন হবে, বাধাগ্রস্ত হবে এখানে এক ধরনের। এবং আপনার যে চীন স্বাভাবিকভাবেই সে একেবারে সঠিকভাবেই ব্যবস্থাটা নিয়েছে, তার যে ইউয়ানের সাথে ডলারের যে এক্সচেঞ্জ রেট সেটা সে ইউয়ানকে ডিভ্যালু করে তার তার রপ্তানি আয়টাকে বাড়ানোর যে সুযোগ এটা সুযোগটা সৃষ্টি করছে খুবই সঠিকভাবে। কিন্তু আপনার অন্যদিকে যে যুক্তরাষ্ট্রের যে কৃষি খাতটা রয়েছে এবং কৃষির উপর নির্ভরশীল যে সমস্ত খাতগুলো রয়েছে, যে সমস্ত মানুষ রয়েছে তাদের জন্য এটা একটা ডিসরাপশন সৃষ্টি করবে। তারা যে তারা এখন তাদের পণ্যকে ডাইভার্ট করে অন্য কোন দেশে তাদেরকে খুঁজতে হবে বাজারজাতকরণ কিংবা রপ্তানিকরণ করার জন্য, এবং তাছাড়া কিছু কিছু পণ্য তাদেরকে আবার আমদানিও করতে হয়। তো সেই ক্ষেত্রেও কিন্তু একটা পুরো ব্যবস্থাটার উপরে একটা এক ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। এটা আপনার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিমালা দিয়ে যতই চেষ্টা করা হোক না কেন, যে একটা ব্যবস্থার মধ্যে এতদিন কাজ করে আসছিল এখানে একটা হঠাৎ করে ধাক্কা লাগার ফলে সেটা প্রভাবটা কৃষিজীবীদের উপর যে পড়বে।
জি, আপনি যেমনটি কিনা বললেন তারই সূত্র ধরে আমরা বলতে পারি যে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার IMF এবং বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক তারা ইতিমধ্যেই বর্তমান চলতি বছরের জন্য তাদের যে অর্থনৈতিক ফোরকাস্ট যে পূর্বাভাস সেটা বেশ নিচু মাত্রাতেই আজ করছেন বলে দেখতে পাওয়া যাচ্ছে। তো ভবিষ্যৎটা আপনি কতখানি নিরাশাজনক বলে মনে করছেন সারা বিশ্বের?
দেখেন, আমি তো কিছুটা তো নিরাশা রয়েছেই, কারণ যেটা বললাম যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকাংশে বাণিজ্যের উপর নির্ভর করে, এবং দুটো শক্তিশালী অর্থনীতি যখন এরকম বাণিজ্য যুদ্ধে লিপ্ত হয় সেখানে অন্য দেশের উপর প্রভাব পড়বে। এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো যে ফোরকাস্ট করেছে সেই ফোরকাস্টের সূত্র ধরেই আমিও বলতে পারি যে এখানে কিছুটা অর্থনৈতিক স্লোতো অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে একটা স্লোতো গতি লক্ষ্য করা যাবে।
জি, তার মানে আপনি বলতে চাইছেন যে উলুখড় অর্থনীতির দেশগুলো যারা আছে যুক্তরাষ্ট্র এবং চীনের বাইরে, তারা বর্তমানে নতুন কিছু আশার আলো দেখা যেতে পারে, এই আশা পোষণ করা ছাড়া করার কিছু নেই?
না, একটা হচ্ছে যে যেমন এখন নতুন নতুন যেটা বললাম যে চীন কিন্তু তার বাণিজ্য স্ট্র্যাটেজি বদলিয়ে নতুন ভাবে অন্যান্য দেশে তার মানে তার যদি ফ্যাক্টরি গুলো অন্য দেশে নিয়ে যায় সেখান থেকে কিন্তু রপ্তানি করবে একটা বা অন্য বাজারে প্রবেশ করার একটা চেষ্টা চলে যাবে। সুতরাং আপনার দু দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ হতে পারে, কিন্তু চলমান যে অর্থনৈতিক প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা তো অব্যাহত রাখতেই হবে। সেই জন্য নতুন কোনোভাবে হয়তো অন্যান্য বড় বড় অর্থনীতির সাথে এক ধরনের বাণিজ্য ব্যবস্থা সৃষ্টি করার একটা প্রচেষ্টা হবে, এবং এখন নতুন ডাইনামিক্স একটা তৈরি করার প্রচেষ্টা তৈরি করা হবে।
মানে অর্থাৎ কিনা
সেখানে যদি আপনার
জি মানে আপনি বলতে চাচ্ছেন যে অর্থনীতির নতুন একটা ধারার অভ্যুদয় ঘটতেও পারে এবং তাতে করে আমাদের আশাবাদী হওয়ার একটা অবকাশ রয়েছে?
হ্যাঁ, এত নিরাশাও হবার কোনো কারণ নেই, কারণ আপনার এখানে ধরুন যুক্তরাষ্ট্র বা চীন বাদ দিয়েও পৃথিবীর অন্যান্য যে ইউরোপিয়ান দেশগুলো রয়েছে এবং আরো বড় বড় উন্নয়নশীল দেশগুলো রয়েছে, তারা সেখানে তাদের মধ্যে বাণিজ্য ব্যবস্থার একটা সুযোগ সৃষ্টি করতে পারে। এবং যেটা বললাম, চীনও চেষ্টা করবে তার নতুন নতুন তার পণ্যগুলো অন্যান্য বাজারে রপ্তানি করার জন্য এবং অন্যান্য দেশও চীনের সাথে ব্যবসা করার জন্য কিংবা বাণিজ্য করার জন্য সুযোগ সৃষ্টি করবে। তো সেই ধরনের প্রচেষ্টা রয়ে যাবে, কিন্তু যেটা বললাম যে বিশ্ব অর্থনীতি এমনভাবে এটার আপনার তৈরি হয়ে আছে এখন যে দুটো বড় অর্থনীতির উপর এক ধরনের হতাশা কিংবা নিরাশা সৃষ্টি হলে সেটার তো একটা প্রতিঘাত রয়েই যাবে, কিন্তু মধ্যমেয়াদে কিংবা দীর্ঘমেয়াদে সেটার থেকে টার্ন অ্যারাউন্ড করার সুযোগ সৃষ্টি হবে বলে আমি মনে করি।
শুভ বুদ্ধির উদয় হোক সকল পক্ষেরই এবং সারা বিশ্বের মানুষের জন্য, ভবিষ্যৎ উজ্জ্বলতর হোক মঙ্গলময় হোক, এই আশাবাদের মধ্যে দিয়ে ডক্টর ফাহমিদা খাতুন আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন। আপনাকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে, ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।
ধন্যবাদ।